এখন শুরু হচ্ছে আলাপন। আজকের আলোচ্য বিষয় দিল্লি পরিস্থিতি এবং দক্ষিণ এশিয়ায় ধর্মীয় রাজনীতি। অনুষ্ঠান সঞ্চালন করছেন তাহিদুল ইসলাম এবং রোকে হায়দার।
ধন্যবাদ সাগুপ্ত নাসরিন কুইন। দর্শক এবং শ্রোতা যারা অনুষ্ঠানটি দেখছেন এবং শুনছেন তাদের সবাইকে শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের এই অনুষ্ঠানটি মূলত আমরা বেছে নিয়েছি এ কারণেই যে দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 42 জনে। অবশ্য কোনো কোনো সংবাদ মাধ্যম সংখ্যাটি 39 অথবা 40 বলছে, কিন্তু সহিংসতা আহত হয়েছে কমপক্ষে 200+ মানুষ। গুরুগ্রামে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। সহিংসতা তদন্তে 2টি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। এই বাস্তবতায় আমরা আসলে দিল্লি পরিস্থিতি এবং ওই ঘটনা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তথা ধর্মীয় রাজনীতিতে কি ধরনের প্রভাব বিস্তার করতে পারে তা নিয়েই আমাদের আজকের আলোচনা। এবং আমাদের সঙ্গে 3 অতিথি রয়েছেন, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আগে আমাদের এই অনুষ্ঠানটি যিনি মূলত সঞ্চালন করেন আমাদের রোকে আপা রোকে হায়দার, তিনি আমাদের মাঝে চলে এসেছেন।
আসলে আমি শুনছিলাম তুমি কি বলে যাচ্ছিলে, আসলে এটি কাজ ছিল, সে কাজটি শেষ করে দৌড়ে মানে বেরিয়েই চলে এলাম অসম্পূর্ণ রেখে আমার বক্তব্য। তো যাই হোক, আমরা তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, কারণ আমরা গত কয়েকদিন ধরেই শুনছি নতুন দিল্লিতে নানা মানে গোলযোগ পরিস্থিতির যেসব চিত্র আমরা দেখতে পাচ্ছি সেটা সত্যি উদ্বেগজনক।
জি আপা, এবং বরাবরই ভারতের মতো একটি গণতান্ত্রিক দল, এত বড় একটি দল দেশ, দুঃখিত, তাদের ওখানে কিছু হলে সেটি আসলে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশেই নানাভাবে প্রভাব ফেলে। তো এইসব কারণেই আমরা আসলে আজকে একটু জানতে চাচ্ছি যে দিল্লি পরিস্থিতি দক্ষিণ এশিয়ায় সামগ্রিকভাবে কি প্রভাব ফেলতে যাচ্ছে। এবং সেক্ষেত্রে আপা আমাদের সঙ্গে দিল্লি থেকে 2 অতিথি রয়েছেন এবং একজন রয়েছেন বাংলাদেশ থেকে।
না,
আমরা এখনো পরিচয় করিয়ে দেইনি। আমরা দিল্লি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অর্থনীতি ও ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শক অধ্যাপক অমিতাভ বসু, এবং একই সঙ্গে দিল্লি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কলামিস্ট অধ্যাপক সায়নদেব চৌধুরী। এবং সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়া পরিস্থিতি বিশ্লেষণের জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমিনা মহসিন। আপনাদের 3 স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
আপনারা আছেন সবাই?
নমস্কার, আমি সায়নদেব বলছি। নমস্কার।
জি নমস্কার। আপনারা প্রশ্ন মন্তব্য করতে চান তাহলে সরাসরি আমাদের স্টুডিওতে ফোন করতে পারেন 2026193062 এই নম্বরে ফোন করে। আর আমাদের অতিথিদের সাথে তাহলে তুমি পরিচয় মানে আলাপ শুরু করার আগে কি বলতে চাও?
আমরা দেখছি যে দিল্লির একটি ঘটনা যেটি শুরু হয়েছে কয়েকদিন আগে, কিন্তু যে আন্দোলনকে ঘিরে এই পরিস্থিতির তৈরি সেই আন্দোলনটি কিন্তু প্রায় 2-3 আগে থেকে চলছিল। হঠাৎ করে এমনটা পরিস্থিতি কেন হলো, এবং সেক্ষেত্রে আসলে সংশোধিত নাগরিকত্ব আইন নাকি ধর্মীয় উগ্র রাজনীতি কোনটি বেশি, কোনটা বেশি দায়ী
উঠছে? ক্ষমতাসীন দলের মধ্যে অনেকেই বলছেন সেটা
কোনটা বেশি দায়ী সেটি জানার জন্য প্রথমে একটু আমরা যেতে চাই অমিতাভ বসু আপনার কাছে। আপনার কাছে কি মনে হয় কোনটা বেশি দায়ী?
দেখুন, প্রথমত আমি বলতে চাই যে ঘটনাটা সম্প্রতি ঘটছে দিল্লিতে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং বেদনাদায়ক। এবং এই যে ঘটনা, এটা কেন ঘটল, কিভাবে ঘটল, এর বিশ্লেষণ নানা মহলে নানা রকম করা হচ্ছে। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে নাগরিকত্ব আইনের যে পরিবর্তন ঘটেছে সেটা কি পরিবর্তন, সেটা সঠিকভাবে বোধ হয় নাগরিকদের কাছে ঠিক কমিউনিকেট করা হয়নি, এবং তার সাথে হয়তো রাজনৈতিকও কোনো থাকতে পারে, এটা
সংশোধিত নাগরিকত্ব আইন নাকি ধর্মীয় উগ্র রাজনীতি?
আমার মনে হয় যে সংসদীয় যে নাগরিকত্ব আইন সেটা সঠিকভাবে যেহেতু কমিউনিকেশন হয়নি সেইটাতে উস্কানি দিয়ে একটা সৃষ্টি হয়েছে,
অর্থাৎ তার মানে ভুল ধারণা থেকে
অন্যটাকে ধরা যায় না।
হ্যাঁ, ভুল ধারণা থেকে যে একটা আশঙ্কা বা উদ্বেগ বেড়েছে সেটাকেই অনেকে কাজে লাগাচ্ছেন তাদের মতো করে।
দেখুন, আমার এখানে মতামত হচ্ছে যে নাগরিকত্ব আইনটাই সাম্প্রদায়িক আইন এবং এই আইনটার ভিত্তিটা একেবারেই অসাংবিধানিক এবং এই আইনের থেকে সাম্প্রদায়িক মানে সামাজিক সাম্প্রদায়িকরণ মানে একটা ধরনের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এবং সোশ্যাল কমিউনালাইজেশনের সম্পর্কটাকে আলাদা করা যায় না। কারণ এই আইনটা যত আইন বিশেষজ্ঞ বা সংবিধান বিশেষজ্ঞ ভারতে এই নিয়ে কথা বলেছেন তারা সবাই এক বাক্যে স্বীকার করেছেন যে এইটাই সাম্প্রদায়িক। কাজেই দুটো একেরই এক পয়সারই মানে এরই টাকারই এপিট ওপিট এভাবে বলা উচিত আমার মতে।
জি, আমরা একটু যেতে চাই বাংলাদেশে। আমেনা মহসিন, দীর্ঘ অভিজ্ঞতা, বিশ্বের অনেক কিছু দেখেছেন, কি মনে হয় সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে অনেকদিন ধরেই ভারতে চলছিল আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন চলছিল, কখনো কখনো কোথাও কোথাও খানিকটা সহিংস হয়েছে, কিন্তু দিল্লির যে পরিস্থিতি এটাকে আসলে কিসের জন্য বেশি উস্কে দিল?
দেখুন, ধন্যবাদ আপনাকে। জিনিসটাকে না হঠাৎ করে আমি যদি বিশ্লেষণ করতে যাই তাহলে আমি কিন্তু এটাকে একটা ঘটনা হিসাবে দেখব না, রাদার একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা হয়ে এসেছে এবং সেটারই একটা বহিঃপ্রকাশ। এবং সেই প্রক্রিয়াটা যদি আমি ধরি তাহলে আমি আপনি যেটা বলছিলেন ধর্মভিত্তিক রাজনীতি, উগ্র ধর্মভিত্তিক রাজনীতি আমি সেটাকেই দায়ী করবো, কারণ সেটারই অফশুট হিসাবে আমি বিভিন্ন ধরনের আইনগুলোকে দেখছি। এবং এই আইনগুলোর বীজ কিন্তু বপিত ছিল সেই উগ্র ধর্মভিত্তিক রাজনীতির ভেতরে। কারণ আপনি যদি সেই মানে রাজনীতিটাকে দেখেন, যদি আমি হিন্দুত্বটাকেই সামনে আনছি, যেহেতু দিল্লিতে এটা হচ্ছে, সেখানে দেখেন
যে কারণে আসলে শুরুতেই প্রশ্নটি করেছিলাম যে আমরা দেখেছি দিল্লির একটি বিদ্যালয়ে
ছাত্রদের উপরে
জি 24 ঘন্টার বেশি সময় ধরে আগুন জ্বলেছে, পুলিশ যথাসময়ে পৌঁছয়নি, ফায়ার সার্ভিস যথাসময়ে পৌঁছয়নি, এরকম বেশ কিছু উদাহরণ তুলে ধরে আমি বলতে পারবো সেটি না করে শুধু এইসব কারণেই অনেকে অভিযোগ করছেন যে এটি কি আসলেই ঘটনা নাকি পরিকল্পিত এক ধরনের উদ্যোগ? আপনারা কি সন্দেহ করেন সেটি একটু শুনে নিতে চাই অমিতাভ বসু।
দেখুন, প্রথমত হচ্ছে যে এত ঘন্টা ব্যাপী যে গন্ডগোল হলো এবং তাকে পুলিশের বা প্রশাসনের সেরকম কোন পদক্ষেপ সেটা রূপে দেখা যায়নি, সেটা একটা বিরাট প্রশ্নের
প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ, সেটাই
পুলিশ বা প্রশাসন যদি চায় তাহলে এই ঘটনাকে কিন্তু বন্ধ করার কিছু অসাধ্য কাজ নয়। আর যদি সেই ঘটনা বন্ধ হয়, আর যদি পরিস্থিতি ঘটে, তাহলে যখন ঘটনাটা ঘটলো তখন হলো না কেন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে পুলিশ বা প্রশাসনের কাছে এই ঘটনার আগে কি কোন রকম ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল? এই প্রশ্নগুলো কিন্তু এড়িয়ে যাওয়া যায় না।
হ্যাঁ, আসলে আমরা ডক্টর আমিনুল হোসেনের কাছে যাব, কারণ উনি কথা বলতে বলতে লাইনটি কেটে গিয়েছিল। ডক্টর আমিনুল হোসেন, আপনি লাইনে আছেন? আচ্ছা, আপনি তো বলছিলেন, যেমন আমরা জানতে চেয়েছিলাম, তাওহিদ তুমি যেমন প্রশ্ন করেছিলে
যে কোন কারণ,
হ্যাঁ কি বলে কি এটা মানে কারণটা কি যে হঠাৎ করে এই সময়ে, যখন ভারতে অনেকেই মনে করেন যে অর্থনৈতিক দিক থেকে কিছুটা মন্দাবস্থা আছে, তারপরে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প সস্ত্রী ভারত সফর করলেন, তারও আগে নানান মানে যেটা ইতিবাচক নয় ভারতের জন্য, নেতিবাচক কিছু কিছু ঘটনার উদাহরণ আমরা দেখেছি এবং খবরাখবর পাওয়া গেছে, এবং তারপর হঠাৎ করে এই ধরনের গত কয়েক মাস ধরে এই যে ছোট ছোট বিক্ষিপ্ত ঘটনা ঘটলো, এবং বর্তমানে সেটা যে একটা রূপ নিয়েছে বিরাট আকারে নতুন দিল্লিতে, তার কারণ আপনি কোন দিকে মোড় নিচ্ছে, কীভাবে মনে করেন এই একটি গণতান্ত্রিক দেশে, ভারতের মতন একটি গণতান্ত্রিক দেশে কী কারণে এরকমটি হচ্ছে?
ধন্যবাদ আপনাকে। দেখুন, যেটা আমি বলার চেষ্টা করছিলাম সে সময় যে এটা কিন্তু একটা, আমি এটাকে একটা বড় ক্যানভাসে ফেলতে চাচ্ছি, এবং এটা একটা প্রক্রিয়া। এটা কিন্তু মানে এখন যেটা দিল্লিতে ঘটছে সেটা তো ঘটনাটা ঘটছে, তাই না? কিন্তু এইটার পেছনে যে জিনিসগুলো ছিল, আমি যেটা বলছিলাম যে উগ্র ধর্মভিত্তিক রাজনীতি, যেখানে আপনি ধর্মকেই আপনি এমন ধরনের একটা জাতীয়তাবাদকে সামনে বা মৌলবাদকে সামনে নিয়ে আসছেন যেখানে আপনি অন্য কমিউনিটিসদেরকে অ্যাকমোডেট করছেন না, এবং এই যে নাগরিকত্ব আইন যেটা পাস করা হয়েছে সেটা কিন্তু ভীষণভাবে ডিসক্রিমিনেটরি, এবং এটা আমি বাংলাদেশে বাস করছি বলে যে বলছি তা না, ভারতেই আমরা দেখতে পাচ্ছি এটা বেরোতে কিভাবে প্রোটেস্ট গুলো চলছে, জাতিসংঘ থেকে এটা কথা বলা হচ্ছে, হিউম্যান রাইটস ওয়াচ থেকে কথা, মানে বিভিন্ন মানবাধিকার সংস্থা এটা নিয়ে কথা বলছে, এবং মানে একটা জাত মানে আপনি একটা নাগরিকত্বকে তো ধর্মের উপর ভিত্তি করে তৈরি করতে পারেন না। এটা আধুনিক রাষ্ট্রের যে বা জাতি রাষ্ট্রের যে মূল ধারণা আছে সেটারই বিরুদ্ধে যায়, এটা ভারতের সংবিধানের বিরুদ্ধে যায়, যেটা তো সেকুলার বেসিস আছে, এবং ভারত তো কখনো পাকিস্তানে যে টু নেশন থিওরি ছিল সেটার উপর ভিত্তি করে তো আর ভারত মানে ধরেন পার্টিশনটা হয়নি। তো এগুলোকে মাথায় রেখে এবং সেই মানে ধরেন যে প্রোটেস্ট গুলো হচ্ছে সেগুলোরই একটা মানে তার আগে আমরা দেখলাম একটা হেট স্পিচ যেটাকে বলা হয়, সেই হেট স্পিচটা জিনিসটাকে আরো মানে সেটাকে বলতে হবে, কারণ যে কথাগুলো বলা হয়েছিল সেগুলো কিন্তু খুবই দুর্ভাগ্যজনক, এবং সেটা পরে দিয়ে আমরা দেখছি যে ভারতের সরকার থেকেও বলা হচ্ছে যে মানে এই ধরনের কথাবার্তাটা ঠিক ছিল না।
তার কাছে যাব, তারপর আপনার কাছে আবার ফিরে আসবো যে আসলে দক্ষিণ এশিয়ায় এর কি প্রভাব পড়তে যাচ্ছে সেটি নিয়ে। তার আগে সায়নদীপ চৌধুরী, আমরা যেমনটা বলছিলাম যে এক ধরনের আলোচনা সমালোচনা, অনেকে অনেক ধরনের মন্তব্য করছে, যেমনটা আমরা প্রথমে অমিতাভ বসুর কাছেও জানতে চেয়েছিলাম, একইভাবে আপনার কাছ থেকেও জানতে চাই, দিল্লির বর্তমান পরিস্থিতি, প্রশাসনের নিষ্ক্রিয়তা, অনেকেই সেটিকে 2002 সালে গুজরাট দাঙ্গার সঙ্গে মিলাতে চাইছেন, আপনি কি মনে করেন?
দেখুন, এই দাঙ্গার আজকে অবধিও দাঙ্গার যে ছবিগুলো এখন চোখের সামনে আসছে, এবং যেভাবে স্কুল, ছোট ছোট বাড়িঘর, দোকানপাট, স্কুল এবং মস্ক মসজিদ যেভাবে পোড়ানো হয়েছে, যেভাবে তার ক্ষতি করা হয়েছে, যেভাবে সেগুলোকে বেছে বেছে আক্রমণ করা হয়েছে, তাকে এ কথাটা নিয়ে দ্বিতীয় কোনো সন্দেহ মানে কোনো সন্দেহ থাকার কথা নয় যে এটি একটি অত্যন্ত পরিকল্পনা মাফিক
করা হয়েছে? হ্যাঁ বলুন,
যে আমরা শুনছি।
হ্যাঁ, পরিকল্পনা মাফিক করা হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং সেই কারণেই যত এই ঘটনা প্রথম রাতে যেমন অনেক যেমন মনে হয়েছিল যে এর মধ্যে হয়তো কিছুটা একটা কোনো দুটো দলের মধ্যে এক ধরনের রেশারেশি থেকে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, ক্রমাগত বোঝা যাচ্ছে যে তিন দিন ধরে মানে আড়াই দিন ধরে অত্যন্ত পরিকল্পনা মাফিক এটা করা হয়েছে। এবং এর পিছনে সেই জন্যই বারবার করে লোকে এর পিছনে বহু লোক এর পিছনে গুজরাটের ছায়া 2002 এর গুজরাটে যে গণহত্যা এবং তার ছায়া দেখছেন। এবং এটা কোইন্সিডেন্স নয় যে তখন গুজরাটের মুখ্যমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী এবং গুজরাটের হোম মিনিস্টার হচ্ছেন অমিত শাহ, এবং এখন দেশের প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদী এবং দেশের হোম মিনিস্টার হচ্ছেন অমিত শাহ। এটা এটা একেবারে অ্যাক্সিডেন্ট, একেবারে
কাকতালীয় ব্যাপার
হতে পারে না।
কিন্তু আমরা এটা তো দেখেছি শায়নদেব চৌধুরী যে গুজরাটের সেই বিষয়ে আসলে আদালত তাকে খালাস দিয়েছে, তিনি সেটার সঙ্গে জড়িত নয় এমন রায় এসেছে গুজরাট থেকে, তারপরও কেন তাকে দায়ী করা হয়?
দেখুন, সেই সেই রায় এবং সেই রায় যিনি দিয়েছেন এবং সেইখানে সেই নিয়ে প্রচুর পরিমাণে বই পত্র দলিল সমস্ত কিছু এখনো আছে এবং সেই নিয়ে প্রচুর চলচ্চিত্র আছে। ফাইনাল সলিউশন বলে একটি ফিল্ম আছে, রাম কে নাম বলে একটি ফিল্ম আছে, এবং এতে বারবার করে একদম মানে কি বলবো মানে ফার্স্ট হ্যান্ড প্রুফ আছে যে এর পিছনে গুজরাটের মানে তৎকালীন সরকারের একটি একদম ডিরেক্ট হাত ছিল। মানে যদি বা তারা প্ররোচনা নাও দিয়ে থাকে, তারা পুলিশকে নিষ্ক্রিয় করেছিল যাতে দাঙ্গাটা একদম ওল্ড আহমেদাবাদ টাউনে বিশেষ করে হতে পারে। সেই জন্য এবং যেহেতু ওই এক জিনিসই আমরা এবার দেখেছি যে তিন দিন ধরে পুলিশকে নিষ্ক্রিয় রাখা হয়েছে, পুলিশকে কোনো ইয়ে করতে দেখুন যেখানে যেখানে পুলিশ দেখুন এখন তফাৎটা হচ্ছে 2002 থেকে এখনকার মধ্যে হচ্ছে প্রায় ঘরে ঘরে ক্যামেরা এবং ঘরে ঘরে ছবি তোলার উপায় আছে, কাজেই আগের মতো প্রমাণ কিন্তু বেরিয়ে আসছেই। মানে গুজরাটে অনেক কারণেই গুজরাটে ইয়ে হয়নি, কারণ প্রমাণের অভাবে কিছু কিছু জায়গায়, এখন তো সেদিন নেই, এখন প্রচুর পরিমাণ
হাতে মোবাইল ফোন মুঠোফোন নিয়ে অনেক ছবি তোলা যায়।
এক্স্যাক্টলি, ফোনে ছবি আসছে এবং তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কি কি এক্স্যাক্টলি কি কি জিনিস ঘটেছে। আজ এখন কিন্তু প্রমাণ প্রচুর আছে, কাজেই দুয়ে দুয়ে এক করা খুব একটা অসুবিধা নয় আর।
কিন্তু এই ধরনের মানে একটা ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করে বর্তমান সরকার কতটুকু লাভবান হবেন, তাদের আগামী নির্বাচনের জন্য এটা কতটুকু ইতিবাচক হবে, তারা কি ধারণা করছেন এবং কেনই বা করছেন এই ধরনের একটা ধারণা নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা?
এটা দুটো দিক আছে। একটা হচ্ছে আমাদের ভুলে গেলে চলবে না যে বিজেপি নেহাতি হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটি রাজনৈতিক ফ্রন্ট, এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ 1925 থেকে এই থিওরি বলে আসছে, যেটা 1950 অব্দি কেউ বিশেষ শোনেনি। কিন্তু এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে 40-এর দশকে বহুবার নেহেরু এবং সর্দার পটেলের মধ্যে এই বিষয়ে প্রচুর চিঠি পত্র বিনিময় হয়েছে যে এরা কিভাবে পার্টিশনকে ব্যবহার করবার চেষ্টা করবে। তারপরেও এরা কিন্তু অনেক দিন ধরে এই চেষ্টা কিন্তু বজায় আছে, গুজরাটে 60 থেকে এই প্রচেষ্টা বজায় আছে এবং সেই গুজরাটে সেই ফল কিন্তু তারা পেয়ে আসছে গত কয়েক দশক ধরে। কাজেই এই এই ধরনের এক ধরনের ভয়ঙ্কর রকমের মেরুকরণ করে বিজেপির যে রাজনৈতিক ভাবে লাভ হয়েছে সেটা কিন্তু অনস্বীকার্য। এবং আপনারা যদি বিজেপির ন্যাশনাল পলিটিক্স এ বিজেপির রাইজটা দেখেন তাহলে দেখবেন 92 অব্দি বিজেপি মার্জিনাল পার্টি,
নির্বাচনী ফয়দা তো বিজেপির হয়েছে এবং আমরা দেখলাম যে পরপর দুবার তারা ক্ষমতায় এসেছে, কিন্তু দিল্লির যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নাগরিকত্ব সংশোধনী আইনকে কেন্দ্র করে বিজেপির বিভিন্ন নেতারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিলেন, তারা তো দিল্লির নির্বাচনে সফল হতে পারেননি, আমরা দেখেছি আম আদমি পার্টি আবার ক্ষমতায় এসেছে, এবং এই একই কারণে যেসব নেতারা এসব বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছিলেন তাদের বক্তব্যগুলো দেখছে এখন হাইকোর্ট, এবং হাইকোর্ট দেখে পুলিশকে এফআইআর দায়ের করতে বলেছে, এবং পুলিশ এরই মধ্যে 48টি এফআইআর দায়ের করেছে। আপনার কথা অনুসারে গুজরাটের একটি স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট, তারপর আদালতের প্রক্রিয়া সব মিলিয়ে এই 48টি এফআইআর অথবা আইনি প্রক্রিয়ায় প্রশাসনের নিষ্ক্রিয়তা সব মিলিয়ে এই যে 39-40 বা 42টি প্রাণ গেল, কোন রায় কি আসবে সন্তোষজনক?
দেখুন, আপনি যদি আমার ব্যক্তিগত মত জিজ্ঞেস করেন, আমি হয়তো আমি খুব যে আশাব্যঞ্জক তা কিন্তু নই, কারণ
জি আমরা আমরা একই বিষয়ে অমিতাভ বসু আপনার মন্তব্য চাই, তারপর আমরা অন্য বিষয়ে যাব।
দেখুন, একটা জিনিস তো বলতেই হবে যে একটা ধর্মের ভিত্তিতে মেরুকরণ করার প্রচেষ্টা চলছে, কিন্তু ধর্মের ভিত্তিতে মেরুকরণ করেই কতটা লাভবান কে হবে এটা একটা বিরাট প্রশ্নের বিষয়। এবং তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আপনি যে বললেন যে সাম্প্রতিক কালের দিল্লির নির্বাচন। আমার মনে হয় বর্তমান
একটা
প্রধান কারণ হচ্ছে যে বিরোধী কোন রকম সেই সংগঠন বা সেই একটা প্রচেষ্টা একত্রিত ভাবে তার অভাব। দ্বিতীয় হচ্ছে যে এই 48 বা এফআইআর হয়েছে তার কি হবে সেটা নিশ্চয়ই দেখতে হবে। আমি বিশ্বাস করি যে ভারতীয় যে জুডিশিয়ারি তার একটা ইন্ডিপেন্ডেন্স আছে, এবং সেখান থেকে নিশ্চয়ই সঠিক রায় বেরোবে। তবে সেইটার ওপর কতটা রাজনৈতিক প্রভাব পড়বে।
হ্যালো তাহিদ, শঙ্কর হালদার এবং আরো দুজন, আমি নামটা ঠিক পড়তে পারছি না, যে প্রশ্ন হচ্ছে তাদের যে এখন তো দিল্লিতে বিজেপি সরকার না, নতুন দিল্লিতে, তবুও কেন এই ধরনের ঘটনা ঘটে চলেছে? কিভাবে বিজেপি সেটাতে ইন্ধন যোগাচ্ছে বা মদত দিচ্ছে, বা কিভাবে এই সহিংসতা ঘটাতে সক্ষম হচ্ছে? শায়নদেব চৌধুরী,
দেখুন, এটা আমাদের কাছেও একটা বিরাট প্রশ্নচিহ্ন যে যে পার্টিটা আজকে থেকে এই কয়েকদিন আগে নির্বাচনে হার হয়েছে, তারপরে এবং আম আদমি পার্টি এবং এসেছে, এবং আমরা সবাই ধরে নিয়েছিলাম যে অন্তত এই ধরনের ঘটনা দিল্লিতে ঘটবে না, বিশেষ করে ওরকম ভাবে হারার পরে, ওরকম বড় ব্যবধানে জেতার পরে। কিন্তু যেটা আমরা দেখতেও পাচ্ছি বা আমাদের কাছে এই ব্যাপার, এইটা আমাদের কাছেও খুবই অবাক করা প্রশ্ন যে এইখানে যেদিন ঘটনাগুলো হলো তাতে এখানকার সরকার সেরকম কোনো পজিটিভ প্রোঅ্যাক্টিভ রোল কেন নিল না, এবং বারবার করেই যেটা অরবিন্দ কেজরিওয়াল বলছেন যে ওনার হাতে পুলিশ নেই। সত্যি কথাই, এখানে দিল্লি ওই কয়েকটি রাজ্যের অংশ যেখানে মুখ্যমন্ত্রীর রাজ্যের হাতে পুলিশ নেই, পুলিশ কেন্দ্রীয় ক্ষমতা। তাও যদি হয়, শুধু তো পুলিশের ভিত্তিতে একটা আমাদের রাজ্য
অনেক ধরনের
কাজে, আমার মনে হয় এখানে একটা বড় রকমের ফেইলিওর এই দিল্লির বর্তমান আফসার
প্রশাসন। আচ্ছা,
এই একই বিষয়ে আসলে দিল্লির মুখ্যমন্ত্রীর অনেক ধরনের সমালোচনাও হচ্ছে, আমরা সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব, তার আগে যেতে চাই আপা সামগ্রিক প্রেক্ষাপটে। দিল্লির এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ায় অথবা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলতে পারে আমিনা মহসিন? কারণ আমরা বরাবরই দেখেছি যে ভারতে কিছু হলে তার প্রভাব বাংলাদেশে পড়ে,
বাংলাদেশ পাকিস্তানে
পড়ে, নেপালে পড়ে, শ্রীলঙ্কা পড়ে,
শ্রীলঙ্কাতেও শোনা যায়।
জি, আপনার কি মনে হয়?
প্রভাব পড়াটা মানে এটা প্রেডিক্টেবল, কারণ এবং আমরা সেটা দেখতেও পাচ্ছি যে বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রতিবাদ হচ্ছে, এবং কিন্তু এটা না একটা লং টার্মে সেগুলো হয়তো ইমিডিয়েট ইম্প্যাক্ট হচ্ছে, যে প্রতিবাদগুলো হচ্ছে, বাট একটা লং টার্ম যে ইম্প্যাক্টটা হলো, যখন আমি তো বারবার বলার চেষ্টা করছি যে এটা একটা কিন্তু দীর্ঘমেয়াদী, এটা একটা প্রক্রিয়া, এবং আমাদের মাথায় রাখতে হবে যে এই যে বিভাগ, আপনি হিন্দু মুসলিম বলে যে বিভাজন গুলো করে দিচ্ছেন, এটা কিন্তু পুরো দক্ষিণ এশিয়া যদি আমি ধরি, সেখানে কিন্তু এই ধর্মভিত্তিক রাজনীতি তো চলছিলই, কিন্তু সেটার সেটাকে আরো শক্তিশালী করার মানে একটা কন্ট্রিবিউটরি ফ্যাক্টর হিসাবে আমি দেখব। কারণ আমরা দেখছি যে ধরেন এখানে যদি ভারতে এই ধরনের জিনিস ঘটে, এখানে বাংলাদেশেও এক ধরনের প্রতিক্রিয়া হবে, এবং সেইখানে সাধারণ মানুষের মধ্যেও উত্তেজনাটা হয়, এবং অনেক সময় যারা মেইন স্ট্রিম, যেগুলো মেইন স্ট্রিম পার্টিস আছে, তারা বাধ্য হয় এই মানে যেগুলো ধর্মভিত্তিক রাজনৈতিক দল আছে, তারা ক্ষুদ্র হতে পারে কিন্তু তাদের একটা সামাজিক শক্তি থাকে, তো তাদেরকে বিভিন্ন ভাবে অ্যাকমোডেট করতে হয়, সেগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে। আর একটা বড় দিক হলো কি, যখন আমরা সব জায়গায় জঙ্গিবাদ নিয়ে কথা বলছি এবং জঙ্গিবাদকে ফাইট করার চেষ্টা করছি, আপনি যদি একটা এই ধরনের একটা রাষ্ট্রের যদি এটা মেইন স্ট্রিম পলিটিক্স এর মধ্যে এসে যায়, তাহলে তো জঙ্গিবাদ এই অঞ্চলে আরো মাথা চাড়া দিয়ে উঠবে, সেটাও তো আমাদেরকে মাথায় রাখতে হবে। কারণ সেই যে জঙ্গিবাদকে আমরা ফাইট করছি সেটাও তো ধর্মকে ভিত্তি করে করছে নিজেকে, এবং সেটা একটা ডিস্টর্টেড ভার্সন হতে পারে, ধর্মকেই তো তারা মূলধন করছে। তো এগুলো তো মাথায় রাখতে হবে যে একটা মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি তার ইডিওলজি হিসাবে কি এ ধরনের একটা বিভাজিত রাজনীতি নিতে পারে কি নিতে পারে না, এটা একটা বড় চ্যালেঞ্জ শুধু ভারতের জন্য না, পুরো দক্ষিণ এশিয়ার জন্য, এবং এটা আমাদেরকে চিন্তা ভাবনা করার ব্যাপার আছে।
আসলে তাহিদ আরেকটি প্রশ্ন আছে, প্রশ্নটি খুবই মানে অদ্ভুতই বলবো আমি, যে প্রেসিডেন্ট ট্রাম্প, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে সফর করলেন এখন ভারতে, তো তারই কিছু প্রভাব দিল্লিতে দেখা যাচ্ছে কিনা, দিল্লির এই পরিস্থিতির উপর, সেটাই কি আরো সহায়ক হলো কিনা?
জি আপা, আমাদের একজন দর্শক যিনি ফেসবুক আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন শুনছেন, তিনি এই মন্তব্যটি করেছে। মন্তব্যটি আপা একেবারেই অমূলক নয়, কারণ হচ্ছে
অনেক ধরনের, এখানে তো অনেক বিধিনিষেধ আরোপ করছেন প্রেসিডেন্ট ট্রাম্প, বিভিন্ন দেশের লোকজনের যুক্তরাষ্ট্রে আসা, সেই দেশগুলোকে আবার চিহ্নিত করা হচ্ছে।
তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে অনেকে মনে করেন যেহেতু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিল্লিতে ছিলেন এবং প্রশাসন বা
সেটা একটা ইয়ে
সেদিকে বেশি ব্যস্ত ছিল, কারণ অনেকে সমালোচনা করছেন যে ভারতের প্রধানমন্ত্রী দাঙ্গা শুরুর তিন দিন পর, অথবা আমরা দাঙ্গা যদি নাও বলি সহিংসতা শুরুর তিন দিন পর, চতুর্থ দিনে তিনি প্রথমবারের মতো এক বিবৃতিতে শান্তি এবং
নিশ্চুপ ছিলেন, নীরব ছিলেন, এবং অনেকে আবার বলছেন যে এটা কিন্তু কোন দাঙ্গা নয়, এটা ওই হিন্দুত্ববাদীদের, যারা হিন্দুত্ববাদীর সমর্থক তাদের উস্কানিমূলক তৎপরতা।
জি, অনেক মাধ্যমে অনেকভাবে এসছে। আমরা একটু আপা এই বিষয়ে একটু জানতে চাই দুজনের কাছে, অমিতাভ বসু এবং সায়নদেব চৌধুরী, আপনাদের দুজনের কাছে। যেমনটা আমরা বললাম যে প্রধানমন্ত্রী এরকম একটি পরিস্থিতি শুরুর চার দিনের মাথায় প্রথম বিবৃতি দিয়েছে,
আমরা একেবারেই নীরব ছিলেন, তিনি
দিল্লির ক্ষমতায় থাকা আম আদমি পার্টি নিয়ে সমালোচনা হচ্ছে, কংগ্রেস সবচেয়ে পুরাতন একটি দল তাদের ভূমিকা নিয়ে সমালোচনা হচ্ছে, সব মিলিয়ে আপনারা দুজন কি মনে করেন ভোটের অঙ্কের হিসেবে বিজেপির এগিয়ে ছিল, সে কারণেই কি অন্য রাজনৈতিক দলগুলো ঠিক ততটা বেশি সক্রিয় ভূমিকা পালন করছে না এই বিষয়ে? অমিতাভ বসু,
আমি বলবো যে রাজনৈতিক বাক সংযম প্রথমে অত্যন্ত আবশ্যক, বাক সংযম না করলে তার অর্থ অন্যরকম হতে পারে, এবং এই রকম যা পরিস্থিতি ঘটেছে সেরকম পরিস্থিতি ঘটতে পারে। সব দলের রাজনীতি ছেড়ে মানুষের জন্য মানবিকতার দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসা উচিত, একে অপরকে দোষ দিয়ে কোনো লাভ হয় না। যেমন
প্রধানমন্ত্রী নির্বাচিতেন সেটা অত্যন্ত আশ্চর্যকর বিষয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি এলেও তিনি তার ভেতর থেকেও একটা সময় বার করে দিতে পারতেন। তেমনি যারা দিল্লি সরকার চালাচ্ছেন বা বিরোধীরা তাদের এগিয়ে আসার প্রয়োজন। সুতরাং আমার মনে হয় যে কারোর আশা তার জন্য কিছুটা পিছিয়ে যাওয়া সেটা একেবারেই গ্রহণযোগ্য নয়, এবং এর ফলে মানুষ কিন্তু অনেক সচেতন হয়ে গেছে এবং রাজনীতি বা রাজনৈতিক নেতাদের উপর এটা সব দলেরই বোঝা উচিত যে একটা পাবলিক বিশ্বাস বা ট্রাস্ট ডেফিসিট সেটা সৃষ্টি হচ্ছে, এবং সেটা অত্যন্ত জরুরি এই সব রাজনৈতিক দলে সংশোধন করা।
জি সঞ্জিত চৌধুরী,
দেখুন এটা প্রথমবার নয় যে দেশের মাইনরিটিদের উপরে কোন রকমের আক্রমণের পরে নরেন্দ্র মোদি কোন রকম বিবৃতি দেননি। তিনি ইনফ্যাক্ট এখন অবধি এরকম কোন ঘটনা ঘটেনি যে যেখানে কোন রকমের বৃহত্তর হিংসার ঘটনা ঘটেছে, এবং মানে হিংসা মানে আমি যে বড় আকারে হিংসা বলছি তা না, যে লিঞ্চিং এর ঘটনা ঘটেছে, ছোটখাটো ঘটনা ঘটেছে, তাতে উনি বিবৃতি দিয়েছেন এবং শান্তি, এরকম কোনোদিন ঘটেনি। কাজেই অনেকবার যেমন উনি কোনো সাংবাদিক সম্মেলনে আসেন না, কাজে ওনাকে জিজ্ঞেস করারও কোনো উপায় নেই যে কেন উনি এটা বলেন না। কাজেই এবারও যে উনি এটা বলেননি, তিন দিন ধরে চুপ ছিলেন, এতে অন্তত মানে একটা বড় অংশ অবাক হয়নি। বরঞ্চ উনি যদি বলতেন, সত্যি কথা বলতে কি, তাহলেই লোকে অবাক হত যে এটা তার স্বভাব বিরোধী বলা যেতে পারে। কারণ বারবার করেই আমাদের যেটা অনেকের মনে হয় যে উনি প্রধানমন্ত্রীর থেকেও উনি একটি দলের নেতা হিসেবেই কিন্তু এখন অবধি পাঁচ বছর কাটিয়ে গেছেন। উনি দলের হয়ে প্রচার করেছেন, উনি দলের হয়ে বিরোধীদের আক্রমণ করেছেন, কাজেই এটা সত্যি। এবং যেটা অমিতাভবাবু বললেন, আমি কমপ্লিটলি আমি এগ্রি করি যে এটা ইকুয়ালিও আপ এবং কংগ্রেস তাদেরও চূড়ান্ত ব্যর্থতা, যে যতই যে দেশের যে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট থাকুন না কেন, এরকম একটা পরিস্থিতি রাজধানীতে হচ্ছে, তার একটা বড় অংশে হচ্ছে, সেখানে এই জিনিস নিয়ে কোন রকমের বিবৃতি, কোন রকমের প্রচেষ্টা, কোন রকমের ইন্টারভেনশন করা হয় না পলিটিক্যাল পার্টিদের পক্ষ থেকে, সেটা সত্যি অভাবনীয়। কারণ এটাই এটাই সত্যি কথা,
সাধারণ কিছু কাজকর্মের উপরেও তার প্রভাব পড়ছে ভারতের অভ্যন্তরে। যেমন অনেকেই বলছেন যে এই মুহূর্তে আমরা জানি যে আজমির শরীফে জয়পুরে এবং রাজস্থানে আর কি, জয়পুরের কাছে আজমির শরীফে বিশাল এখন ওরস চলছে খাজা মঈনুদ্দিন চিশতির, এবং সেখানে কতগুলো সরাসরি ট্রেন যায় কলকাতা থেকে, এবং বাংলাদেশের অনেকেই ধর্মপ্রাণ যারা আছেন, যারা নিয়মিত এইসব তীর্থস্থান যান, তারা কিন্তু যেতে পারছেন না, কারণ বিভিন্ন জায়গায় রেল যাতায়াত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সরাসরি কলকাতা থেকে আজমির শরীফ যাচ্ছে না, কলকাতা থেকে রাজস্থানে যাচ্ছে না, কলকাতা থেকে দিল্লিগামী ট্রেনও কিছু কিছু সময় বিলম্বিত হচ্ছে, ব্যাহত হচ্ছে। তো সেই সব ঘটনার কেন ঘটছে এই মুহূর্তে? অমিতাভ বসু এবং সায়নদেব চৌধুরী দুজনের কাছেই প্রশ্ন।
দেখুন আমি একটা কোথাও যদি কোন এইরকম দাঙ্গা হাঙ্গামা হয়, তার প্রভাব কিন্তু অন্য জায়গায় বিস্তার পেতে সময় লাগে না, মানুষের মনে একটা আশঙ্কা থাকে। এবং অনেকগুলি অঞ্চল আছে যেগুলো এই দাঙ্গা প্রবণ অঞ্চল বলা যেতে পারে, এবং আমার এটা সম্পূর্ণ ব্যক্তিগত মত, সম্পূর্ণ ব্যক্তিগত, এই জন্য বলছি আমার কাছে কোনো তথ্য বা প্রামাণ্য নেই, যে এমন কিছু নিশ্চয়ই
আশঙ্কা করা হচ্ছে,
খবর আছে, যার জন্য যাতে এইটা না আরো ব্যাপক আকার নেয় সেই জন্য এই
ব্যবস্থা নেওয়া হয়েছে, যথা ট্রেন বাতি ইত্যাদি। এছাড়া মানুষের মনের মধ্যেও একটা ভয় আছে, সাংঘাতিক ভয় আছে, যেন এই দাঙ্গা কোন সুস্থ মস্তিষ্কের মানুষ কোনদিন চায় না,
কেউই চান না
হতে দেবে।
আচ্ছা, সায়নদীপ চৌধুরী।
দেখুন, আমিও এই উনি যা বললেন আমি সম্পূর্ণ একমত, এবং আমারও ওই বক্তব্য যে দিল্লি যেহেতু রাজধানী, সে তো দিল্লি অনেক ব্যাপারে একটা এপিসেন্টার হিসেবে কাজ করে, তার ফলে দিল্লি থেকে কোনো জিনিস ছড়িয়ে যাওয়াটা, বিশেষ করে উত্তর ভারতে, যেটাতে অনেক অনেকগুলো জায়গায় মানে ধরা যেতে পারে যে উত্তেজনা ছড়াতে সময় লাগবে না। দক্ষিণ ভারতে অবস্থাটা সেরকম নয়, কিন্তু উত্তর ভারতে অনেক জায়গাতেই ওরকম জায়গা আছে যেখান দিয়ে বিশেষ করে বাংলা থেকে আজমের শরীফের ট্রেনগুলো যাতায়াত করে, এবং আরো বিভিন্ন রকমের নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ওখান থেকে যাতায়াত করে। তার ফলে সেরকম অবস্থার জন্যই এখন কিছু কিছু জায়গায় এক ধরনের মানে কি বলবো প্রোঅ্যাক্টিভ বা প্রিএমটিভ কিছু
মানে যেটা আমরা বলি যে আগে থেকে আশঙ্কা করে যাতে কোনো অঘটন না ঘটে সেই জন্য এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাহলে আমাদের শ্রোতা দর্শকদের কিন্তু অনেকেরই প্রশ্ন ছিল, যেহেতু আজমির শরীফে এখন উরুস চলছে সেই জন্যই, এবং আমরা জানি যে রজব মাসের ৬ তারিখ আগামী রবিবার শেষ হয়ে যাবে এই উরুস, এবং সেজন্য অনেকেই বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ যান এবং ভারতের বিভিন্ন জায়গা থেকে যাতায়াত করেন, তারা রেলে এবং বাসে। তো সেই প্রশ্ন রেখেছিলেন কয়েকজন। জি বলুন।
সেটা খুবই দুঃখজনক।
অবশ্যই দুঃখজনক। তাহিদ, আমাদের হাতে কিন্তু আর
না একদমই সময় নেই,
একেবারে সময় নেই।
আমিনা মহসিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। সায়নদীপ চৌধুরী, অমিতাভ বসু, আপনাদের দুজনকে ধন্যবাদ দিল্লি থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য।
আলোকপাত করলেন এবং আলোচনা হলো, যদিও আলোচনা অসম্পূর্ণই রয়ে গেল, তবে আজকে আমাদের উঠতেই হয়। আপনাদের ধন্যবাদ, শ্রোতা দর্শক যারা দেখলেন এবং শুনলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।